বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা, অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব, তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া। আর যা কোনো বেদী মূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 8 জানুয়ারি, 24 পৌষ এবং ফার্সি 18 দেই। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9620 কিলোহার্জে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9870 কিলোহার্জে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.com/bn। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে রয়েছে ইরাকে সেনা উপস্থিতি বজায় রাখতে মার্কিন সেনাদের প্রতারণা এবং বাংলাদেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা সম্পর্কে আলাদা দুটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে সাপ্তাহিক আলোচনা ইরান ভ্রমণ। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান থেকে শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ফ্রান্স বলছে পরমাণু সমঝোতা নিয়ে চুক্তি এখন নাগালের মধ্যে, রাশিয়াও দিয়েছে অগ্রগতির খবর। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে মারাত্মক পরিণতিবরণের হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজার এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সৈলু। এবং ইসরায়েলি অপরাধযোগ্য বিনা জবাবে পার পাবে না জিহাদ আন্দোলনের ঘোষণা, লড়াইয়ের শপথ হামাসের। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি গাজী আব্দুর রশিদ। ভিয়েনা সংলাপ নিয়ে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ ইপস লাদ্রিয়ার কণ্ঠে ইতিবাচক মন্তব্য শোনা গেছে। তিনি বলেছেন আলোচনায় অগ্রগতি হয়েছে এবং চুক্তি নাগালের মধ্যে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী গতকাল এই ইতিবাচক মন্তব্য করেন। তিনি মনে করছেন দুপক্ষের আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তিতে পৌঁছানো সম্ভব হতে পারে। লাদ্রিয়া বলেন, আমরা গত কয়েকদিন ধরে একটি ইতিবাচক দিকে এগিয়ে যাচ্ছি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে পৌঁছেছি। এ সময় যদি আমরা চুক্তি করতে না পারি তাহলে আলোচনার আর কিছু থাকবে না। এর আগে ইরানের প্রধান পরমাণু আলোচক মোহাম্মদ আলী বাকেরি কানি বলেছিলেন ভিয়েনা আলোচনা ইতিবাচকভাবে সামনে এগিয়ে চলেছে। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরান এবং 5 জাতিগোষ্ঠী পরমাণু সমঝোতা পুনর্বহল এবং তেহরানের উপর থেকে মার্কিন অবৈধ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে আলোচনা করছে। অষ্টম দফা আলোচনার মধ্যে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের প্রধান পরমাণু আলোচকের কাছ থেকে এসব বক্তব্য এল। এদিকে রাশিয়াও পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে খবর দিয়েছে। আলোচনায় রুশ প্রতিনিধি দলের প্রধান মিখাইল উলিয়ানভ বলেছেন ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ব্যাপারে অগ্রগতি হওয়ার বিষয়টি আলোচনায় অংশগ্রহণকারী সবগুলো দেশ নিশ্চিত করেছে।
তিনি শুক্রবার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে একথা বলেন। 2021 সালের এপ্রিল মাস থেকে ভিয়েনায় 5 জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ চলছে। গত সোমবার থেকে শুরু হয়েছে সংলাপের অষ্টম দফা আলোচনা। ইরান সামরিক মহড়া চালিয়ে নিজের শক্তিমত্তা প্রদর্শনের পর ইহুদিবাদী ইসরায়েল তার ইরান বিরোধী হুমকি ধমকি বন্ধ করেছে বলে মন্তব্য করেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। এই বাহিনীর মুখপাত্র রামেজান শরীফ আরবি নিউজ চ্যানেল আল আলমকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। তিনি বলেন, সম্প্রতি দক্ষিণ ইরানে সামরিক মহড়া চালানোর আগে ইহুদিবাদীরা তেহরানের বিরুদ্ধে ব্যাপকভাবে বাগাড়ম্বর করে আসছিল। ইরানের দক্ষিণাঞ্চলে পারস্য উপসাগর উপকূলে গত মাসের শেষ দিকে 5 দিনব্যাপী বড় ধরনের সামরিক মহড়া চালায় ইরান। মহড়ায় বেশ কিছু স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়। এ সময় ইরানি সেনা কর্মকর্তারা তাদের দেশের বিরুদ্ধে হুমকি দেয়া থেকে বিরত থাকার জন্য তেল আবিবের প্রতি আহ্বান জানান। ওই সামরিক মহড়ার আগে ইসরায়েলি কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে ব্যাপক হুমকি দেন। বিশেষ করে তারা ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চলমান আলোচনার বিরোধিতা করে বক্তব্য দেন। ইসরায়েলি যুদ্ধমন্ত্রী বেনি গান্তজ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, তিনি ইরানের পরমাণু স্থাপনাগুলোর উপর হামলা চালানোর জন্য প্রস্তুত থাকতে তার সেনা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। ইউক্রেনে কোন রকমের সামরিক আগ্রাসন চালালে মারাত্মক পরিণতি বরণ করতে হবে বলে রাশিয়াকে আবারও হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। ইউক্রেনে রাশিয়া সামরিক আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে বলে মার্কিন সরকার এবং তার মিত্রদের তোলা অভিযোগ মস্কো বারবার নাকচ করা সত্ত্বেও এ হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। আগামী সপ্তাহে ইউরোপে আমেরিকা এবং রাশিয়ার কূটনীতিকদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। তার আগে গতকাল ব্লিংকেন এ বক্তব্য দিলেন। তিনি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলেছেন, রাশিয়া ইউক্রেনে আবারও আগ্রাসন চালালে আমরা শক্তি দিয়ে তা মোকাবেলা করব। অবশ্য তিনি একথাও বলেছেন যে রাশিয়া চাইলে কূটনৈতিকভাবে সংকট সমাধান করা সম্ভব। ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, কাজাখস্তানের দাঙ্গায় একজন ইসরায়েলি নাগরিক নিহত হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গতকাল গোলাগুলির মধ্যে পড়ে ইসরায়েলের 22 বছর বয়সী ওই নাগরিক নিহত হয়। সে গত কয়েক বছর ধরে কাজাখস্তানে বসবাস করে আসছিল বলে বিবৃতিতে জানানো হয়েছে। কাজাখস্তানের সাম্প্রতিক সহিংসতায় কয়েক ডজন মানুষ নিহত এবং বহু সংখ্যক দোকানপাট ও ঘরবাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। 1990 সালের দিকে সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা লাভের পর কাজাখস্তান এই প্রথম এ ধরনের সহিংসতার তিক্ত অভিজ্ঞতা অর্জন করল। কাজাখস্তান হচ্ছে তেল এবং ইউরেনিয়াম উৎপাদনকারী একটি গুরুত্বপূর্ণ দেশ। কাজাখ সরকার বলছে, দেশটিতে বর্তমানে যে সহিংসতা চলছে তার পেছনে বিদেশি শক্তির হাত রয়েছে এবং দেশের নিরাপত্তা এবং ভৌগোলিক অখণ্ডতা নস্যাত করার জন্য প্রশিক্ষিত ও সংঘবদ্ধ সশস্ত্র চক্রকে ব্যবহার করা হচ্ছে। আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ, ভারত ও সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশের কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গা শরণার্থীদের অবস্থা দেখতে কক্সবাজারে এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সৈলু। আজ সকাল 8টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এ সম্পর্কে আরও জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার আশ্বাস পুনর্ব্যক্ত করেছে তুরস্ক সরকার। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সুলাইমান সৈলু আজ শনিবার কক্সবাজারে রোহিঙ্গাদের ক্যাম্প পরিদর্শন শেষে এ আশ্বাসের কথা জানান। তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী সৈলু একদিনের সফরে আজ সকাল 8টায় বিশেষ বিমানে করে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা 20 সদস্যের প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতাল সহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। সকালেই তিনি বালুখালি 9 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তুরস্কের সরকারি সংস্থা আফাত পরিচালিত 50 সজ্জার ফিল্ড হাসপাতালের উদ্বোধন করেন। গত বছর 22 মার্চ অগ্নিকাণ্ডে এই হাসপাতালটি পুড়ে যায়। অনুষ্ঠানে সুলাইমান সোয়েলু বলেছেন, রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ একা নয়, তুরস্ক পাশে আছে। তিনি সেখানে রোহিঙ্গা যুবকদের সঙ্গে কিছুটা সময় খেলায় মাতেন এবং বিভিন্ন বয়সের মানুষের সাথে কথা বলেন। এই অনুষ্ঠানে বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার মোহাম্মদ এনামুর রহমানও বক্তব্য রাখেন। এছাড়া 17 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে তুর্কি রেড ক্রিসেন্টের সাহায্য সেবা কার্যক্রম এবং তুরস্কের দিয়ানাথ ফাউন্ডেশন পরিচালিত রোহিঙ্গাদের দ্বারা সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন সুলাইমান সোয়েলু। দুপুরে মধ্যাহ্নভোজের পর তিনি ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করেন। চলতি বছর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের এই সফরের প্রস্তুতির বিষয়েও সুলাইমান সোয়েলুর এই সফরে আলোচনা হয়েছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে সফরে আসা প্রতিনিধি দল সন্ধ্যা নাগাদ স্বদেশের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা। বাংলাদেশের নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের গুলিতে সালাউদ্দিন ওরফে মকবুল নামে 26 বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছে। আজ ভোর 4টার দিকে হাঁপানিয়া সীমান্তের মেইন পিলারের পাশে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার দিবাগত রাতে স্থানীয় কয়েকজন গরু ব্যবসায়ীদের সাথে সালাউদ্দিন গরু নেয়ার জন্য ভারতে যান। পরে শনিবার ভোর রাতে তারা ফিরে আসার পথে ভারত সীমান্তের 200 গজ ভেতরে টহল দল মকবুল ও তার সঙ্গীদের উপর গুলি ছোড়ে। এ সময় মকবুল গুলিবিদ্ধ হন। তার সঙ্গীরা পালাতে সক্ষম হলেও ঘটনাস্থলেই মকবুল মারা যান। ভারতের ছত্তিশগড়ের সুরুজগুজায় হিন্দুত্ববাদীদের একটি গোষ্ঠী মুসলমানদের বয়কট করার শপথ নিয়েছে। কলকাতা থেকে এ সম্পর্কে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি।
ভারতের ছত্তিশগড়ের সুরগুজায় হিন্দুত্ববাদীদের একটি গোষ্ঠী মুসলিমদের বয়কট করার শপথ গ্রহণ করেছে। গতকাল শুক্রবার হিন্দি গণমাধ্যম ডেইলি সিয়াসাত সূত্রে প্রকাশ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে হিন্দুত্ববাদীদের একটি বড় গোষ্ঠীকে মুসলিমদের কাছ থেকে কেনাকাটা করতে অস্বীকার করতে এবং তাদের বয়কটের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে দেখা গেছে। এতে বলা হয়, আজ থেকে আমরা হিন্দুরা কোনো মুসলিমের কাছে আমাদের জমি বিক্রি বা ইজারা দেব না। আমরা যদি আমাদের জমি মুসলিমদের লিজ দিয়ে থাকি, আমরা তা অবিলম্বে ফিরিয়ে নেব। আজ থেকে আমরা মুসলিমদের কাছে শ্রমিকের এবং অন্য কাজের জন্য যাব না। গ্রামে বা আমাদের এলাকায় যে ফেরিওয়ালা আসে, আমরা প্রথমে তার ধর্ম যাচাই করব। সে যদি হিন্দু হিসেবে শনাক্ত হয় তবে কেনাকাটা করব, অন্যথায় নয়। জয় শ্রীরাম এবং ভারত মাতা কি জয় স্লোগান দিয়ে ওই শপথ কর্মসূচি শেষ হয়। সম্প্রতি হিন্দুত্ববাদী নেতা এবং মুখপাত্র ইয়েতি নরসিংহানন্দের নেতৃত্বে হরিদ্বারে 3 দিনের বিদ্বেষমূলক সমাবেশের পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত একটি পাবলিক ইভেন্টে ঘৃণাত্মক বক্তব্যের কয়েকটি ঘটনার মধ্যে এটি আরও একটি ঘটনা। ওই বিষয়ে সুরগুজার কালেক্টর সঞ্জীব ঝা বলেন, পুলিশের এএসপি এবং এসডিএম বৃহস্পতিবার গ্রামটি পরিদর্শন করেছেন এবং সেখানকার লোকজনের সাথে কথা বলেছেন। পুলিশ উভয় পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, নববর্ষ উদযাপনের সময় এসব ঘটেছে। কেউ কেউ ওই ঘটনাকে সাম্প্রদায়িক রং দেওয়ার চেষ্টা করছে। এসব হতে দেয়া হবে না বলেও জানান পুলিশ কর্মকর্তা আব্দুল হাকিম। রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবার ফিরে এলাম রেডিও তেহরানের সান্ধ্য বিশ্ব সংবাদে। ইহুদিপাতি ইসরায়েলের বর্বরোচিত হামলায় 2 ফিলিস্তিনের শাহাদাতের ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামী জিহাদ আন্দোলন। জর্দান নদীর পশ্চিম তীরে জিহাদ আন্দোলনের মুখপাত্র তারিক ইজ্জাদ্দিন এক বিবৃতিতে বলেছেন, নির্যাতিত ফিলিস্তিনি জনগণের উপর ইহুদিবাদীদের অপরাধযোগ্য বিনা জবাবে ছেড়ে দেওয়া হবে না। তিনি 2 শহীদ ফিলিস্তিনের পরিবারবর্গের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, দখলদার ও বসতি স্থাপনকারী ইহুদিবাদীদের অপরাধযজ্ঞের স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তেল আবিবের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিরোধযুদ্ধ, বিশেষ করে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাওয়া হবে। জিহাদ আন্দোলনের মুখপাত্র আরও বলেন, ইসরায়েলিদের এই অপরাধযজ্ঞের স্বরূপ বিশ্ববাসীর সামনে তুলে ধরতে হবে। বৃহস্পতিবার সকালে পশ্চিম তীরের নাবলুজ শহরের বালাতা শরণার্থী শিবিরে ইহুদিবাদী ইসরায়েলি সেনাদের পাশবিক গুলিবর্ষণে 21 বছর বয়সী ফিলিস্তিনি যুবক বাকির হাসাস নিহত হন। এছাড়া একই দিন পশ্চিম তীরের সাফা গ্রাম থেকে কর্মস্থলে যাচ্ছিলেন 25 বছর বয়সী যুবক মুস্তফা ইয়াসিন। এ সময় বসতি স্থাপনকারী ইহুদিবাদীরা গাড়ি চাপা দিয়ে ইয়াসিনকে হত্যা করে। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। সংগঠনটি আরও বলেছে, ইসরায়েলি বাহিনী ফিলিস্তিন জনগণের বিরুদ্ধে যে অপরাধযজ্ঞ চালিয়েছে তা অবর্ণনীয়। শহীদ ফিলিস্তিনি দিবস উপলক্ষে গতকাল হামাস এককে বিবৃতি দিয়েছে। এতে সংগঠনটি বলেছে, আমাদের ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েল অবর্ণনীয় অপরাধযজ্ঞ চালিয়েছে এবং দখলদার নেতারা সেনারা এবং তাদের সশস্ত্র বাহিনী ফিলিস্তিনি নারী ও শিশুদের বিরুদ্ধে যে ঘৃণ্য গণহত্যা চালিয়েছে সেজন্য তাদেরকে যুদ্ধ অপরাধী হিসেবে বিচারের আওতায় আনা হবে। শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। শ্রোতা বন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সামরিক পোশাক পাল্টে প্রায় 2,500 মার্কিন সেনা উপদেষ্টার লেবাস পরে এখনও ইরাকে অবস্থান করছে। অথচ গত 31 ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা ছিল। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন।
নির্ধারিত সময়ের পরও ইরাকে মার্কিন সেনাদের উপস্থিতি বর্তমানে সেদেশে সবচেয়ে বড় আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। গত 31 ডিসেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার কথা ছিল। সামরিক পোশাক পাল্টে প্রায় 2,500 মার্কিন সেনা উপদেষ্টার লেবাস পরে এখনও ইরাকে অবস্থান করছে। ইরাকের সরকার, পার্লামেন্ট ও জনগণের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ভিন্ন কৌশলে তারা ইরাকে থেকে গেছে এবং এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। ইরাকের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন সেদেশে এত বেশি সংখ্যক মার্কিনীর উপস্থিতিকে দখলদারিত্ব বলে মনে করে। গতকাল ইরাকের সাইদা সোহাদা ব্রিগেডের মহাসচিব বলেছেন, মার্কিন দখলদার সেনারা ইরাকে অবস্থানের জন্য প্রতারণার আশ্রয় নিয়েছে। ইরাকের সব সংগঠন ও জনগণের দৃষ্টিতে সেদেশে মার্কিনীদের উপস্থিতি সম্পূর্ণ বেআইনি। মার্কিন সেনাসহ সব বিদেশি সেনা বহিষ্কারের বিষয়ে ইরাকের পার্লামেন্ট সর্বসম্মতিক্রমে একটি আইন পাস করেছিল এবং ইরাক ও মার্কিন সরকারের মধ্যে চুক্তি অনুযায়ী গেল বছর 31 ডিসেম্বরের মধ্যে সব বিদেশি সেনা ইরাক থেকে প্রত্যাহার করে নেয়ার কথা ছিল। কিন্তু এসব চুক্তি ও আইনের তোয়াক্কা না করে ভিন্ন পরিচয়ে বিশাল সংখ্যক মার্কিন সেনা এখনও ইরাকে উপস্থিত রয়েছে। এভাবে সেনা উপস্থিতি ও বিমান উড্ডয়নের মাধ্যমে মার্কিনীরা ইরাকের স্বাধীনতা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করে যাচ্ছে এবং ইরাকের সরকার ও জনগণকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। এমনকি যদি মার্কিন সরকার দাবি করে থাকে যে ইরাকের বর্তমান প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই তাদের সেনারা ইরাকে অবস্থান করছে, তাহলে বলা যায় দেশটির সংবিধানের 80 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী বাইরের কোনো দেশের সাথে ইরাকের প্রধানমন্ত্রী যে কোনো চুক্তি, সমঝোতা বা কোনো সিদ্ধান্ত নিতে যান তাহলে পার্লামেন্টের 2/3 সদস্যের সমর্থনের প্রয়োজন হবে। অন্যদিকে এ প্রশ্নও উঠবে, এমন কোনো দেশ আছে কি যারা উপদেষ্টা হিসেবে এত বেশি সংখ্যক বিদেশি সেনা উপস্থিতি মেনে নেবে? সত্যিই যদি ইরাকের বিদেশি সামরিক উপদেষ্টার প্রয়োজন হয় তাহলে কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে ওই দেশটির কাছে অনুরোধ জানাবে এবং দায়িত্ব ও কর্তব্যের বিষয়টিও নির্ধারিত থাকবে। এ অবস্থায় ইরাকে মার্কিন সেনারা আসলে কি করছে, তাদের কাজই বা কি, তাও ইরাকের সরকার ও প্রধানমন্ত্রীর কাছে স্পষ্ট নয়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
আমাদের ভাষ্যকারের পর্যালোচনাটি শুনলেন। এবার দৃষ্টি দেব বাংলাদেশের দিকে। বাংলাদেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করে যাচ্ছে দেশটির সরকার। আজ শিক্ষামন্ত্রী দীপুমনি বলেছেন, টিকা কার্যক্রমের উপর বেশি জোর দেওয়ার সিদ্ধান্ত হলেও প্রাথমিকের শিক্ষার্থীদের এর আওতায় আনা সম্ভব হচ্ছে না। এ সম্পর্কে এখন রয়েছে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশে করোনা সংক্রমণ আবারও বাড়তে শুরু করলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার চেষ্টা করে যাচ্ছে সরকার। আজ শনিবার রাজধানীর একটি কলেজের রজত জয়ন্তী উৎসব অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী দীপুমনি সাংবাদিকদের বলেছেন,
আমাদের ধারণা ছিল মার্চে গিয়ে আমাদের বাড়বে, কিন্তু এখন এই জানুয়ারির গোড়াতেই বাড়তে শুরু করেছে। কাজে আমাদের যে পরিকল্পনা তাতে হয়তো কিছুটা অ্যাডজাস্টমেন্ট আমাদের দরকার হবে, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করতে চাই না, বরং আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী যেন টিকা নিয়ে আমাদের প্রতিষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে আসে, সেটিরও ব্যবস্থা করা হচ্ছে। আর তার সঙ্গে হয়তো একটু অসুবিধা হতে পারে যারা 12 বছরের কম বয়সী, সেই বিষয়গুলো নিয়েও আমরা সিদ্ধান্ত নেব।
শিক্ষামন্ত্রী আরো বলেছেন, নতুন করে করোনা বেড়ে গেলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে শিক্ষা ব্যবস্থা। এদিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, বাংলাদেশে করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে রয়েছে, স্কুল কলেজ খোলা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য আপাতত কোনো পরিকল্পনা নেই। শনিবার দুপুরে মানিকগঞ্জের দরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী আরো বলেছেন, অমিক্রনে যুক্তরাজ্যে 1 লক্ষ ও আমেরিকাতে 4 লক্ষ পর্যন্ত সংক্রমিত হয়েছে। আমাদের দেশে এই অবস্থা আমরা চাই না। আমাদের দেশকে সুরক্ষিত রাখতে চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। প্রাথমিকভাবে মাস্ক আমাদের সংক্রমণ ঝুঁকি কমাবে। সংক্রমণের হার যেভাবে বাড়ছে, স্বাস্থ্যবিধি মানার বিষয়ে আমরা কঠোরতা অবলম্বন করব। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন শ্রোতা বন্ধুরা। দৃষ্টিপাতের পর এবারে রয়েছে ইরান পরিচিতিমূলক সাপ্তাহিক আলোচনা অনুষ্ঠান ইরান ভ্রমণ।
ইরান ভ্রমণ।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানে আছেন ভালো ও সুস্থ আছেন। রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক বিশেষ সাপ্তাহিক আয়োজন ইরান ভ্রমণের আজকের আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি আখতার জাহান।
গত আসরে আমরা সেমনান প্রদেশের সুন্দর শহর শাহরুদেরই আরেক আধ্যাত্মিক ব্যক্তিত্ব শায়েখ আবুল হাসান খারাকনের মাজারের দিকে গিয়েছিলাম। এই মাজারটি শাহরুদ শহরের কাছেই খারাকনে নও নামক গ্রামে অবস্থিত হবার কারণে শাহেকের নামের শেষে খারাকনি যুক্ত হয়েছে। গার্মসর শহরের দিকেও গিয়েছিলাম আমরা, আরও দেখেছিলাম কাভির ন্যাশনাল পার্কে অবস্থিত ঐতিহাসিক সিয়াহকো কমপ্লেক্স। এই কমপ্লেক্সটি ঐতিহাসিক নিদর্শনগুলোর অন্যতম। সিয়াহকোয়ের উত্তর উপত্যকায় একটি সরাইখানার ধ্বংসাবশেষ দেখতে পাওয়া যায়। এই সরাইখানাটি সিয়াহকোর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনা। আয়তক্ষেত্র আকারে বানানো হয়েছে এই স্থাপনাটি।
এই ভবন নির্মাণের মূল উপাদান ছিল পাথর, তবে কোনো কোনো অংশে ইটও ব্যবহার করা হয়েছে। এই স্থাপনার বাইরের কাঠামোটি চার কোণা বিশিষ্ট, কয়েকটি টাওয়ার এবং দুটি ফটক রয়েছে, একটি উত্তর অংশে এবং অপরটি দক্ষিণে। এই সরাইখানার পাশে ছয়টি টাওয়ার স্থাপিত হয়েছে। এই ভবনের গুরুত্বপূর্ণ দিকটি হল এর বাসিন্দাদের প্রয়োজনীয় পানি সরবরাহের ব্যবস্থা করা। দুটি নালী একটির উপর আরেকটি স্থাপন করে বিল্ডিংটিতে পানি বহনের ব্যবস্থা করা হতো। এই দুটি নালীর নিচেরটি মাটির পাইপ দিয়ে তৈরি এবং অন্যটি শক্ত সাদা পাথরের স্ন্যাবের মতো। ব্ল্যাক মাউন্টেন বা সিওকুর উপত্যকায় অবস্থিত শাহ ঝর্ণা থেকে এই পানি সরাইখানা ভবনের সামনের বড় বড় পুকুরগুলোতে স্থানান্তর করা হতো। পানি সরবরাহের এই আশ্চর্যজনক ব্যবস্থা দর্শকের জন্য অত্যন্ত আকর্ষণীয় এবং আশ্চর্যজনক বটে। এই ব্যবস্থাপনা সমকালীন শাসকের অন্যতম প্রধান কীর্তি হিসেবে বিবেচনা করা হয়। আমরা এ নিয়ে আজকের আসরে কথা বলার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এই প্রত্যাশা রইল।
এই সরাইখানা ভবনটি সাফাভি শাসনামলে ব্যাপকভাবে মেরামত করা হয়েছিল। তারপর থেকে স্থাপনাটি শাহ আব্বাসি ভবন নামেই পরিচিতি লাভ করে। ইতোপূর্বে এই স্থাপনার নাম ছিল বাহারাম প্রাসাদ সরাইখানা। এই ভবনের নির্মাণ কাল সম্পর্কে সঠিক দিন তারিখের কোনো তথ্য পাওয়া যায় না, তবে ভবনের উত্তর গেটের একটি খালি জায়গায় একটা শিলালিপি দেখতে পাওয়া যায়। সেসব বিশ্লেষণ করলে মনে হয় বর্তমান ভবনটি একটি প্রাচীন ধ্বংসপ্রাপ্ত ভবনের উপর নির্মাণ করা হয়ে থাকতে পারে। সরাইখানা ভবনের চারপাশে যেসব মৃৎশিল্পের নিদর্শন পাওয়া গেছে সেগুলো বিশ্লেষণ করে গবেষকরা বলছেন এই ভবনটি সম্ভবত সাফাভি যুগেরও আগেকার, মানে তৈমুরি যুগে নির্মাণ করা হয়েছে।
শাহ আব্বাসীয় সরাইখানা থেকে 2 কিলোমিটার দূরে লবণ হ্রদ এবং কাভিরে বজর্গ মানে বৃহৎ মরুর মাঝামাঝি জায়গায় আরেকটি সরাইখানা রয়েছে। এই সরাইখানাটির নাম হল এইনুর রাশিদ। এখানে একটি বড় রকমের মিষ্টি পানির ঝর্ণা বা ফোয়ারা রয়েছে। ফোয়ারাটি সরাইখানা এবং শিকার স্থলের গার্ড পোস্টের মাঝখানে অবস্থিত। এখানকার পানি সরু খাল বা নালার সাহায্যে প্রাসাদের ভেতরের বাগানে চলে গেছে। ওই বাগানের ফুল ফলের গাছ সহ সকল গাছগাছালির প্রয়োজনীয় পানি এখান থেকেই যেত। নালাগুলোর অস্তিত্ব এখনো উপলব্ধি করার মতো অবশিষ্ট রয়েছে, যদিও সেই প্রাসাদ কিংবা বাগ বাগিচা এখন মরুভূমির কণ্ঠ কাকীর্ণ উদ্ভিদে ছেয়ে গেছে। এই নূর রাশিদ প্রাসাদের দৈর্ঘ্য 86 মিটার আর প্রস্থ 47 মিটারের মতো। দুটি বড় সড়ো উঠোন আছে এই প্রাসাদের। মূল আঙ্গিনাটি দৈর্ঘ্য 51 মিটার আর প্রস্থ 47 মিটার। আসরের এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গে আছেন এ প্রত্যাশা করছি।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। শাহ আব্বাসি সরাইখানা থেকে 1 কিলোমিটারের মতো দক্ষিণ পূর্বে সাফাভি যুগের আরও একটি নিদর্শন দেখতে পাওয়া যাবে। এটি হারামসারা প্রাসাদ নামে পরিচিত। এইটি মূলত শাহী বংশের লোকজনের সফরকালীন আবাসের স্থান। এখান থেকে তারা মৃগয়ে যেত, মানে পশু শিকার করতে বিভিন্ন স্থানে যেত। সেই শাহী শিকারীদের আবাসস্থল হল এই প্রাসাদ। এই প্রাসাদের খাওয়ার পানি সিয়হকু পার্বত্য উপত্যকার ফোয়ারাগুলো থেকে সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। বিশেষ ব্যবস্থাপনায় একটি ক্যানেল বা খালের মাধ্যমে পানি আনা হতো।
হারামসারার দক্ষিণ পশ্চিমার্ধে একটি বড় রকমের হল এবং উত্তরে দুটি বারান্দা সহ একটি হল রয়েছে। বারান্দার উত্তরে রয়েছে দুটি রুম। প্রথম দিকে এগুলো ছিল না, পরবর্তীকালে বৃদ্ধি করা হয়েছে কক্ষ দুটো। উত্তর দিকের হলগুলো পরিপূর্ণভাবে নষ্ট হয়ে গেছে। ধারণা করা হচ্ছে ভয়াবহ রকমের ভূমিকম্পে এগুলো নাস্তানাবুদ হয়ে গেছে। যাই হোক, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসা যাক। সেমনান প্রদেশ সেই প্রাচীনকাল থেকেই সমগ্র ইরানের জন্য লবণ সরবরাহের মূল কেন্দ্র হিসেবে প্রসিদ্ধি লাভ করেছে। গার্মসর শহরে 27টি লবণের খনি রয়েছে। ইরানের প্রায় সকল প্রান্তেই এখানকার লবণ যায়। লবণ গুহা এবং লবণ টানেল এই এলাকার নাম করা দুটি আকর্ষণীয় নিদর্শন। এখন এগুলো কুহদাস্ত খনি হিসেবে পরিচিত। বাইরে থেকে এই এলাকাটি পাহাড়ের মতোই দেখায়, কিন্তু লবণ খুঁড়তে খুঁড়তে এই পাহাড়ে এখন একটি গুহা তৈরি হয়ে গেছে। আসরের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট একটি বিরতি। সঙ্গে আছেন এ প্রত্যাশা রইল।
বিরতির পর আবারও স্বাগত আপনাদের রেডিও তেহরানের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান ইরান ভ্রমণের আজকের আয়োজনে। লবণ গুহা নিয়ে কথা হচ্ছিল। গুহামুখে ধূসর রঙের লবণ পাথর দেখতে পাওয়া যায়, তবে গুহা বরাবর অগ্রসর হওয়ার সাথে সাথে দেখা যাবে লবণ পাথরের রং ধূসর থেকে পরিবর্তিত হয়ে উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে যাচ্ছে। গুহার ভেতরে 12 মিটারের মতো লম্বা লবণের পিলার রয়েছে। এগুলো ভ্রমণকারীদের ভীষণ রকম আকৃষ্ট করে। এই চিত্তাকর্ষক ও দর্শনীয় এলাকাটি পরিদর্শন করার সময় সবচেয়ে সুন্দর যে দৃশ্য ভ্রমণকারীদের নজর কাড়ে তা হল বৃষ্টি বিধৌত খাঁজগুলো। একইভাবে আকৃষ্ট করবে লবণের স্ফটিকগুলো। এগুলো দেখতে অনেকটা ফুলকপির মতো কিংবা ডিমের মতো, তবে স্তরে স্তরে বিভিন্ন রঙে সাজানো।
তো শ্রোতা বন্ধুরা, হাতে আজ আর একদম সময় নেই, এ পর্যন্তই থাকুক তাহলে। যারা দীর্ঘ সময় ধরে আমাদের সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কথা হবে আবারও আগামী আসরে।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে। শ্রোতা বন্ধুরা, এবারে রয়েছে প্রাত্যহিক পরিবেশনা কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, 8 জানুয়ারি শনিবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ শিরোনাম, মেধাবীরা দেশ ছেড়ে যান না, যেতে বাধ্য করা হয়। প্রথম আলো। মানবজমিনের শিরোনাম, নওগাঁ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত। কঠোর বিধিনিষেধ দু একদিনের মধ্যেই বললেন স্বাস্থ্যমন্ত্রী, ইত্তেফাক। যুগান্তরের শিরোনাম, কনডেম সেলে নূর হোসেনের হাতে মোবাইল, ঘটনার তদন্তে কমিটি। শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ নয়, টিকার কার্যক্রমে জোর দিচ্ছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী কালের কণ্ঠ। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। দেশ জুড়ে বাড়ছে বিদ্বেষ, মুখ খুলুন মোদিকে চিঠি দিয়ে আরজি আইআইএম পড়ুয়াদের, সংবাদ প্রতিদিন। পাঁচ রাজ্যে সাত দফায় ভোট হবে, জানাল নির্বাচন কমিশন, আনন্দবাজার পত্রিকা। করোনায় জর্জরিত রাজ্য, সংক্রমিত শিশুদের প্রায় 70% ওমিক্রনে আক্রান্ত, আজকালের শিরোনাম।
শ্রোতাবন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক ইত্তেফাকের এক খবরে লেখা হয়েছে, দু একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে আবারও আশঙ্কাজনকভাবে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। এরই মধ্যে সংক্রমণ ঠেকাতে প্রস্তাবনাও দিয়েছে এই সংক্রান্ত কারিগরি কমিটি। সে অনুযায়ী দু একদিনের মধ্যেই কঠোর বিধিনিষেধ আরোপের বিষয়টি ঘোষণা করা হবে। স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। অপর এক খবরে লেখা হয়েছে, এখনই বন্ধ হচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান। আর শিক্ষামন্ত্রী স্পষ্ট করে বললেন, শিক্ষা প্রতিষ্ঠান আর বন্ধ নয়, টিকা কার্যক্রমে জোর দিচ্ছে সরকার।
ব্রাহ্মণবাড়িয়ায় 144 ধারা স্থান বদল করে শহরতলির নাটাই উত্তর ইউনিয়নের বটতলি বাজারে সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। এদিকে সমাবেশে যোগ দিতে আসা বিএনপির সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অন্যদিকে বিএনপির অন্য কেন্দ্রীয় নেতাদের ভৈরবে জান্নাত হোটেলে অবরুদ্ধ করে রাখার অভিযোগ করা হয়েছে। খবরটি দৈনিক মানব জমিনে পরিবেশিত হয়েছে।
দৈনিক যুগান্তরের এক খবরে লেখা হয়েছে, গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুয়ের কনডেম সেলে বন্দী নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নূর হোসেনের হাতে মোবাইল ফোন পাওয়ার ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়েছে। কারাগারের উপ তত্ত্বাবধায়ক উম্মে সালমাকে প্রধান করে এ কমিটি গঠন করেছে কারা কর্তৃপক্ষ। এই কমিটিকে 11 জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। শনিবার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার দুয়ের জেল সুপার আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেছেন। জেল সুপার জানান, নূর হোসেন সহ তিন আসামি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পার্ট টুয়ের কনডেম সেলে বন্দী রয়েছেন।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক ও কবি সোহরাব হাসান তাঁর এক কলামের শিরোনাম করেছেন এরকম, মেধাবীরা দেশ ছেড়ে যান না, যেতে বাধ্য করা হয়। মতামত কলামে লেখা হয়েছে, গতকাল শুক্রবার সকালে টেলিফোনে কথা হয় রংপুরের পীরগঞ্জের রেদোয়ান রনির সঙ্গে। 4 জানুয়ারি তিনি রংপুর প্রেস ক্লাবের সামনে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও নিয়োগে বৈষম্য বন্ধ করার দাবিতে হাতে প্ল্যাকার্ড নিয়ে একক প্রতিবাদ জানিয়েছিলেন। তিনি 5 বছর আগে অর্থনীতিতে মাস্টার্স পাশ করে শতাধিক সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরির আবেদন করে অনেক জায়গায় লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েও চাকরি পাননি। রেদোয়ান রংপুর সরকারি কলেজ থেকে 2016 সালে অর্থনীতিতে অনার্স পাশ করেন। রেদোয়ানকে জিজ্ঞাসা করা হয়, যখন চাকরি পাচ্ছেন না তখন নিজে কিছু করার উদ্যোগ নিলেন না কেন? তার জবাবে রেদোয়ান বললেন, আমি যখন অর্থনীতিতে পড়াশোনা করছিলাম তখনই ভেবেছি দেশের জন্য মানুষের জন্য কিছু করব। দেশে চাকরি না পেয়ে আদম ব্যাপারীদের খপ্পরে পড়ে সহায় সম্বল বিক্রি করে অনিশ্চিত জগতে পা বাড়াচ্ছেন অনেকে, যে উন্নয়ন উচ্চশিক্ষিত তরুণ তরুণীদের কাজে দিতে পারে না, সেই উন্নয়ন নিয়ে আমরা কি করব, এমন মন্তব্য করেছেন কলামের লেখক।
ফেলানি হত্যার 11 বছর হল গতকাল, পরিবার বলেছে তারা ন্যায় বিচার পায়নি। এছাড়া প্রায় মিডিয়ার খবরে দেখা যাচ্ছে সীমান্তে হত্যার খবর। দৈনিক মানব জমিনের আজকের খবরে লেখা হয়েছে, নওগাঁ সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত। নওগাঁর সাপাহার উপজেলার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে সালাউদ্দিন ওরফে মকবুল নামে এক যুবক নিহত হয়েছেন।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। দেশ জুড়ে বাড়ছে বিদ্বেষ, মুখ খুলুন, মোদীকে চিঠি দিয়েছে RGIIM পড়ুয়ারা, সংবাদ প্রতিদিনের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। সাম্প্রতিককালে দেশে বেড়ে চলেছে সম্প্রদায়গত বিদ্বেষ। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের আহমেদাবাদ ও বেঙ্গালুরু শাখার পড়ুয়া ও শিক্ষকরা। তারা লিখেছেন, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার নিরবতা বিদ্বেষে ভরা কণ্ঠকে উৎসাহিত করে এবং আমাদের দেশের ঐক্য ও অখণ্ডতাকে হুমকির মুখে ফেলে দেয়। আমরা আপনাকে অনুরোধ করছি, আমাদেরকে বিভক্ত করতে চাই এমন শক্তির বিরুদ্ধে আপনি দৃঢ়ভাবে দাঁড়ান।
দৈনিক আজকালের খবরে লিখেছে, এতদিন পর্যন্ত যেসব করোনার ভ্যারিয়েন্ট লক্ষ্য করা গেছে সেগুলি থেকে মোটের ওপর রক্ষা পেয়েছিল শিশুরা, কিন্তু ওমিক্রন থাবা বসাতে শুরু করেছে শিশুদের শরীরে। রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর, করোনা হয়েছে এমন শিশুদের 69.2% ওমিক্রনে আক্রান্ত, যার ফলে বাড়ছে উদ্বেগ। করোনার তৃতীয় ঢেউয়ের আক্রান্ত হয়েছে শিশুরা। এদিকে 15-18 বছর বয়সীদের সবেমাত্র ভ্যাকসিনেশন শুরু হয়েছে, বেশিরভাগই এখনো ভ্যাকসিন পায়নি।
করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন যখন চোখ রাঙাচ্ছে, উদ্বেগ সৃষ্টি হয়েছে, তখন 5 রাজ্যে 7 দফায় ভোট হবে বলে জানাল নির্বাচন কমিশন। করোনা আবহে ভোট হতে যাচ্ছে উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া, মণিপুর এবং উত্তরাখণ্ডে। এর আগে 2017 সালের ফেব্রুয়ারি থেকে 8 মার্চ পর্যন্ত ওই 5 রাজ্যে বিধানসভা নির্বাচন হয়। উত্তরপ্রদেশের 403 আসনে ভোট হয়েছিল 7 দফায়। অপর এক খবরে লেখা হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আগামী 2 মাস কোনো নির্বাচন হওয়া উচিত নয়। শনিবার নিজের নির্বাচনী কেন্দ্র ডায়মন্ড হারবারে কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে একটি বৈঠকের পর তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে আগামী 2 মাস সবকিছু বন্ধ রাখা উচিত, নির্বাচন বন্ধ রাখা উচিত, এটা আমার ব্যক্তিগত মত। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনা।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস।
শ্রোতা ভাই বোনেরা, ইরান ইরাক যুদ্ধের ইতিহাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। গত আসরে ইরানের পক্ষ থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব গ্রহণের প্রেক্ষাপট বর্ণনা করেছি। আজ আমরা ওই প্রস্তাব গ্রহণ করে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই জাতিসংঘকে যে চিঠি দিয়েছিলেন সে সম্পর্কে আলোচনা করব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
ইরাকের সাবেক স্বৈরশাসক সাদ্দাম আমেরিকার উস্কানি ও মদদে ১৯৮০ সালে ইরানে হামলা করেছিল। যুদ্ধের শেষ পর্যন্ত মার্কিন সাম্রাজ্যবাদী শক্তির এই সমর্থন অব্যাহত থাকে। যুদ্ধের শেষের দিকে কোনো রাগঢাক না রেখে আমেরিকা সরাসরি ইরাকের পক্ষে যুদ্ধ করতে নেমে যায়। এ সময় পারস্য উপসাগরে ব্যাপকভাবে মার্কিন যুদ্ধজাহাজের সংখ্যা বেড়ে যায়। তারা ইরানের সামরিক ও বেসামরিক অবস্থানে হামলা চালাতে থাকে। এমনকি মার্কিন সেনারা ইরানের যাত্রীবাহী বিমান গুলি করে ভূপাতিত করতেও কুণ্ঠিত হয়নি। এরকম পরিস্থিতিতে পারস্য উপসাগরকে পুরোপুরি নিরাপত্তাহীন করে তোলার সিদ্ধান্ত নেয় আমেরিকা। এ সময় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমিয়ে ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়ার সিদ্ধান্ত নেয় আমেরিকা। ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে গিয়ে সৌদি আরব তেল উত্তোলন বাড়িয়ে দেয়। বিশ্ববাজারে সৌদি তেল সরবরাহ বেড়ে গেলে আন্তর্জাতিকভাবে তেলের দাম পড়ে যায়।
তেলখাত থেকে বৈদেশিক মুদ্রা অর্জন ব্যাপকভাবে কমে যাওয়ায় যুদ্ধের ব্যয় নির্বাহ করা ইরানের জন্য কঠিন হয়ে যায়। যতই দিন যাচ্ছিল ততই ইরানের তেলখাত থেকে উপার্জন কমে আসছিল এবং ইরানের অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়ে পড়ছিল। সরকারের পক্ষে একসঙ্গে দেশ পরিচালনা এবং যুদ্ধের ব্যয় মেটানো সম্ভব হচ্ছিল না। ইরান যেসব কারণে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫৯৮ নম্বর প্রস্তাব মেনে নিয়েছিল তার প্রধান কারণ ছিল এটি। এছাড়া ইরাকি বাহিনীকে আবার ইরানের ভূমি দখল করতে বাধা দেয়া এবং ইসলামী প্রজাতান্ত্রিক শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার স্বার্থে ওই প্রস্তাব মেনে নেওয়া ছাড়া ইরানের সামনে আর কোনো উপায় ছিল না। ইসলামী বিপ্লবের মহান্নেতা ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ৫৯৮ নম্বর প্রস্তাব গ্রহণ সম্পর্কে দেশের জনগণ ও দায়িত্বশীলদের উদ্দেশ্য করে যে বাণী দিয়েছিলেন তাতে ওই প্রস্তাব গ্রহণের প্রেক্ষাপট সুন্দরভাবে ফুটে উঠেছে। ইমামের বাণীটি শুরু হয়েছিল এভাবে:
আমাদের সেনা অধিনায়করা সুস্পষ্টভাবে স্বীকার করেছেন যে ইরানের সেনাবাহিনী খুব শিগগিরই যুদ্ধের ময়দানে তেমন কোনো বিজয় অর্জন করতে পারবে না। এছাড়া সামরিক বাহিনীর পাশাপাশি রাজনৈতিক নেতৃবৃন্দ আমাকে বলেছেন যে বর্তমান প্রেক্ষাপটে যুদ্ধ চালিয়ে যাওয়া দেশের জন্য কোনো অবস্থায় মঙ্গলজনক হবে না। তারা আরও বলেছেন, প্রাচ্য ও পাশ্চাত্যের দুই পরাশক্তি ইরাকি স্বৈরশাসক সাদ্দামের হাতে যে সমরাস্ত্র তুলে দিয়েছে তার ১০ ভাগের ১ ভাগ অস্ত্র আমাদের পক্ষে সংগ্রহ করা সম্ভব হবে না। পাশাপাশি ইরাকি বাহিনী ব্যাপকভাবে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে শুরু করেছে এবং সেই অস্ত্রের প্রভাব প্রতিহত করার কোনো উপায় আমাদের কাছে নেই। এসব প্রেক্ষাপট বিবেচনা করে আমি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ৫৯৮ নম্বর প্রস্তাব মেনে নিতে সম্মতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
ইমাম খোমেনি তার এই বাণীতে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র তৎকালীন কমান্ডার মোহসেন রেজাইর একটি চিঠির প্রতি ইঙ্গিত করেন। ওই চিঠিতে রেজাই লিখেছিলেন, আগামী ৫ বছরে আমরা কোনো বিজয় অর্জন করতে পারব না। তিনি ৫ বছর পর অর্থাৎ ১৯৯৩ সালের মার্চ মাসকে টার্গেট ধরে ইমামকে জানান, ওই সময় নাগাদ আমরা যদি ৩৫০ ব্রিগেড পদাতিক বাহিনী, ২৫০০ ট্যাঙ্ক, ৩০০০ কামান, ৩০০ যুদ্ধবিমান ও ৩০০ হেলিকপ্টার সহ অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করতে পারি, তাহলে ওই সময়ের পর আল্লাহ চাইলে আমরা আবার এমন অভিযান চালানোর সক্ষমতা অর্জন করব যাতে বিজয় অর্জন করার সম্ভব হয়। জেনারেল রেজাইর এই চিঠির প্রতি ইঙ্গিত করে দেশের দায়িত্বশীলদের লক্ষ্য করে ইমাম তার বাণীতে আরো বলেন, IRGC-র কমান্ডার তার বাহিনীকে ৭ গুণ এবং সেনাবাহিনীকে ২ গুণ বড় করার প্রস্তাব করেছেন এবং একথাও বলেছেন যে এত বিশাল বাজেট সামরিক খাতে বরাদ্দ দেওয়ার ক্ষমতা হয়তো সরকারের পক্ষে সম্ভব হবে না।
ইসলামী বিপ্লবের মহান নেতা দেশের কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে তৎকালীন প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, অর্থমন্ত্রীর বরাদ্দ দিয়ে প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন দেশের প্রতিরক্ষা খাতে চলতি বছর নতুন বাজেট দেওয়া সম্ভব হবে না। এদিকে সেনা কমান্ডাররা বলেছেন, সাম্প্রতিক যুদ্ধে যে পরিমাণ অস্ত্র আমাদের হাতছাড়া হয়েছে তার মূল্য আমাদের গত বছরের মোট সামরিক বাজেটের সমান। আপনারা প্রত্যেকে খুব ভালো করে জানেন যে নিরাপত্তা পরিষদের ৫৯৮ নম্বর প্রস্তাব গ্রহণ করা আমার জন্য ২০ পানের সমতুল্য, কিন্তু আমি আল্লাহ তাআলার ইচ্ছাকে মাথা পেতে নিচ্ছি এবং ধর্ম ও ইসলামী প্রজাতন্ত্র রক্ষার উদ্দেশ্যে প্রস্তাবটি মেনে নিচ্ছি।
ইমাম খোমেনি ছিলেন একই সঙ্গে রাজনৈতিক ও ধর্মীয় নেতা। তার সব আচরণ ও কথাবার্তার উদ্দেশ্য ছিল আল্লাহকে সন্তুষ্ট করা। তিনি নিরাপত্তা পরিষদের 598 নম্বর প্রস্তাব গ্রহণের ব্যাপারে আল্লাহ তাআলার সাহায্য চান। তিনি বলেন, হে আল্লাহ, আমরা তোমার দিনের জন্য সংগ্রাম করেছি এবং তোমাদের দিনের জন্য যুদ্ধ করেছি। এখন তোমার দিন রক্ষার উদ্দেশ্যেই যুদ্ধবিরতি মেনে নিচ্ছি। হে আল্লাহ, তুমি নিশ্চয়ই দেখেছ আমরা আমেরিকা বা সোভিয়েত ইউনিয়ন কিংবা বিশ্বের অন্য কোনো শক্তির কাছে এক মুহূর্তের জন্য মাথা নত করিনি। পরাশক্তিগুলোর কাছে মাথা নত করাকে তোমার দিনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনের সমতুল্য বলে মনে করছি। এভাবে দেশের জনগণকে সার্বিক পরিস্থিতি জানানোর পর জাতিসংঘকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত দেন ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই। তার নির্দেশে 1988 সালের 18 জুলাই ইরান জাতিসংঘের মহাসচিব পেরেজ ডি কুয়ারের কাছে লেখা এক চিঠিতে 598 নম্বর প্রস্তাব মেনে নেওয়ার কথা ঘোষণা করে।
তো শ্রোতাবন্ধুরা, ইরাক ইরান যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিকের আজকের সময় ফুরিয়ে এসেছে। আগামী আসরেও আপনাদের সঙ্গ পাওয়ার আশা রাখছি।
ইরান ইরাক যুদ্ধের ইতিহাস শীর্ষক ধারাবাহিক আলোচনাটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার জানিয়ে দিচ্ছি। ফ্রান্স বলছে পরমাণু সমঝোতা নিয়ে চুক্তি এখন নাগালের মধ্যে, রাশিয়াও দিয়েছে অগ্রগতির খবর। ইউক্রেন ইস্যুতে রাশিয়াকে মারাত্মক পরিণতি বরণের হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের অবস্থা দেখতে কক্সবাজার এসেছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সৈলু। ইসরায়েলি অপরাধযোগ্য বিনা জবাবে পার পাবে না জিহাদ আন্দোলনের ঘোষণা, লড়াইয়ের শপথ হামাসের। এবারে আরও একটি খবর। ইয়েমেনের বিভিন্ন এলাকায় সৌদি জঙ্গি বিমান থেকে ব্যাপক ভিত্তিক হামলা চালানো হয়েছে। সৌদি আরব এবং তার মিত্র কয়েকটি আরব দেশের প্রায় 7 বছরের সামরিক আগ্রাসনে যখন দারিদ্র পীড়িত দেশটি অনেকটা বিধ্বস্ত, তখন নতুন করে আবার বিমান হামলা জোরদার করল রিয়াদ সরকার। ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, উত্তর পশ্চিমাঞ্চলীয় সাদা শহরের উপর সৌদি জঙ্গি বিমান আজ সকালে অন্তত 4 দফা হামলা চালায়। শ্রোতাবন্ধুরা, এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।